দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া আল্লাহ তাআলার আরশের নিচে থাকবে। তিন ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি এই আল্লাহ পাকের যে আরশ, আরশের ছায়া তলে থাকার সৌভাগ্য লাভ হবে, সুযোগ পাবে। এই তিন ধরনের ব্যক্তি কারা জানা দরকার আছে কি না? দেখি আমরাও এই তিন ধরনের ব্যক্তির মধ্যে আমরা আছি কি না। নাম্বার এক, ওই ব্যক্তি, প্রিয় নবী ইরশাদ ফরমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার দুই, আমার সুন্নাতকে জীবিতকারী। আর নাম্বার তিন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। তাহলে আমরা কয়জন ব্যক্তির কথা পেলাম? কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির কথা পেলাম। নাম্বার এক হচ্ছে যে উম্মতের পেরেশানি দূরকারী, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, তো এই উম্মতের পেরেশানি যিনি দূর করবে কাল কেয়ামতের দিন তিনি আরশের ছায়ার তলে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের আমাদের সমাজের মধ্যে পেরেশানি দূর করা তো দূরের কথা, মানুষকে আমরা পেরেশানিতে কিভাবে রাখবো সেই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাই। আমার আচরণ, আমার কথা, আমার কার্যকলাপ, যত কিছু আছে না কেন, সকল কিছুই যেন মানুষের পেরেশানির কারণ হয়ে যায়। কারোর সাথে কথা বললে তার মনে কষ্ট দিয়ে দেই, মনে কষ্ট দেয়া মানে কি? তার পেরেশানি হওয়া। কারো হক নষ্ট করে দেয়া, এর মানে কি? তার পেরেশানি, তাকে পেরেশানিতে ফেলে দেয়া, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানুষকে আমরা পেরেশানগ্রস্ত রাখার চেষ্টা করি। আবার কিছু মানুষ এমনও আছেন যারা মানুষের পেরেশানি দূর করে দেয়। আর যারা এই পেরেশানি দূর করবে তাদের জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ যে কাল কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র তিন ব্যক্তি এই ছায়া তলে থাকবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মানুষের পেরেশানি দূর করা। আমরা কি দূর করব না পেরেশানি দিব? দূর করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা। মনে রাখবেন, মুসলমান মানে হচ্ছে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান হেফাজত থাকা। আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার পা দ্বারা, আমার কান দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা, চোখের ভাষা দ্বারা, মুখের ভাষা দ্বারা, কোনো ভাষা দ্বারাই যেন আমার সম্মুখস্থ মুসলমান ব্যক্তি কষ্ট না পায়, আমার প্রতিবেশী মুসলমান ব্যক্তি যেন কষ্ট না পায়, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা। নাম্বার দুই, সুন্নাতকে জীবিতকারী। এটা খুব সহজ কাজ। যদি আমরা সুন্নাতকে জীবিত করতে চাই, দেখে দেখে অনেকগুলো সুন্নাত আমাদের সমাজ থেকে, আমাদের এই মুসলমানের গোত্র থেকে বিলুপ্তর পথে চলে যাচ্ছে, কারণ আমরা সুন্নাতের উপর আমল করি না। যার মধ্যে মিসওয়াক একটা সুন্নাত। মিসওয়াক কি? সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যখন জাহিরি ওফাত শরীফ হচ্ছে, তখনও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিসওয়াক শরীফের দিকে ইঙ্গিত দিয়ে দিলেন, এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক শরীফ চিবিয়ে নরম করে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন এবং তিনি মিসওয়াক করলেন। গুরুত্ব আছে কিনা? এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতে যদি কষ্ট না হতো, তাহলে আমি এই মিসওয়াককে তাদের উপর অপহার্য করে দিতাম। আমাদের কষ্ট হবে এটা ভেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের জন্য করলেন না। কিন্তু আজকের এই মিসওয়াকের সুন্নাত আছে নাকি? ভেরাসে পরিণত হয়েছে, সবার ঘরে ভেরাস, ছোট থেকে বড় ভেরাস, টুথপেস্ট, টাকা দিয়ে আমরা কিনি। অথচ বুজুর্গানে কিরামের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই স্বর্ণের মুদ্রা দিয়ে একটি মিসওয়াক খরিদ করেছিলেন। তো কেউ জিজ্ঞাসা করলেন যে এত দাম দিয়ে আপনি মিসওয়াক কেন খরিদ করলেন? সাধারণ একটা মিসওয়াক যা আপনি দাঁত ব্রাশ করে আবার ফেলে দিবেন, এত দাম দিয়ে কিনলেন? তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ ইরশাদ করলেন যে এটা সুন্নত আদায়ের একটা মাধ্যম, এজন্য তিনি এত দাম দিয়ে এই মিসওয়াক শরীফ খরিদ করলেন। কিন্তু আজকের আমাদের মাঝে এই মিসওয়াকের যে প্রবণতা, এটা দূর হয়ে গেছে, আমাদের মাঝে নেই। আমরা চাইলেই পারি, আপনি ব্রাশ করাও ইসলামের নাজাইজ নয়, আপনি ব্রাশও করুন, পাশাপাশি মিসওয়াকও করুন সুন্নতের নিয়তে। করা যায় কিনা ভাই? যায় না ইনশাল্লাহ। আপনি দেখবেন সুন্নত পিলু গাছের এটা কিনতেই পাওয়া যায়, 20 টাকা, হাইয়েস্ট 25 টাকা, 30 টাকা দাম একটা মিসওয়াকের। আপনি তাও কিনলেন না, নিম ডাল আছে না, নিম গাছের ডাল, এটা আপনার বাড়িতেও হতে পারে, গ্রামেও হতে পারে, এবং বিভিন্ন জায়গায় হতে পারে, আপনি ওই গাছের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে একটা ডাল নিয়ে নিন মিসওয়াকের জন্য। এর তিক্ততা যেমন আপনার দাঁতেরও হেফাজত করবে, তেমনইভাবে সুন্নাতের উপরও আমল হবে। টুথপেস্টের গায়ে লেখা নিম, সেটা দিয়ে আমরা সেই নিম এর ফজিলত শুনে, নিমের কথা শুনে আমরা বাজার থেকে অধিক টাকা দিয়ে কিনে নিলাম, আর ফ্রিতে আমার গাছ থেকে একটা ডাল কেটে নিম ইউজ করতে পারছি না। সুন্নতের জজবা আমাদের থেকে কমে গেছে। এই সুন্নতকে জীবিত করতে চাই কি চাই না, কারা কারা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা আমরা নিয়ত করে ইনশাল্লাহ মিসওয়াকের সুন্নতকে আমরা জীবিত করবো ইনশাল্লাহ তাআলা। এভাবে অসংখ্য সুন্নতে কারিমা রয়েছে, আমাদের জানি না আমরা, এটা আমাদের ব্যর্থতা। অনেক কিছু জীবনে জানলাম, কিন্তু সুন্নতে রসুল কি এগুলো আমি জানতে পারলাম, এটা আমার জীবনে অনেক বড় ব্যর্থতা। দাড়ি কতটুকু সুন্নত মোতাবেক রাখতে হবে, লেবাস পোশাক, লেবাস পোশাক আপনি ফরজ ঢেকে রাখলেই আপনার যে কোনো লেবাস দিয়ে এটা হয়ে যাবে, কিন্তু সুন্নতিতে একটা পোশাক আছে, আছে কি না? যদি আমরা জুমার দিন হলেও এই সুন্নত মোতাবেক একটু মসজিদে আসি, তাহলে এটা খুব সুন্দর হয় কি না? হয় না? আস্তে আস্তে করে আমাদের এই সুন্নতের উপর আমল করা আমরা শিখে যাবো ইনশাআল্লাহ তাআলা। সুন্নতকে জীবিতকারী আমরা যদি হয়ে যাই, তাহলে হাদিসের ভাষ্য মোতাবেক কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আপনার আমার কি হবে, ঠিকানা হবে ইনশাআল্লাহ তাআলা। আর তৃতীয়, এটা একদম সহজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একবার হয়ে গেল, কতটুকু সময় লাগছে? অনেকে আমরা মনে করি দুরুদ শরীফ পাঠ করতে হলে নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিমি পাঠ করে এটাই পড়তে হবে, না, হাদিসে কারিমের মধ্যে আরো অসংখ্য দুরুদ শরীফ রয়েছে, দুরুদ ও সালাম, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ এবং সালামের কথা বলা হয়েছে। আপনি সালামও প্রেরণ করতে পারেন, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দুইবার হয়ে গেছে। কতটুকু সময় লাগবে? সময় কিন্তু আমাদের হাতে অনেক রয়েছে, কিন্তু পড়নে ওয়ালা তো আমাদের হতে হবে, ইবাদত কারণে ওয়ালা তো আমাদের হতে হবে, দেখে দেখে সুন্নাতকে জীবিতকারী তো আমাদের হতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, আমি কোথায় যাচ্ছি, আমি খাওয়ার খাবো, আমি ঘুমাবো, আমি বসবো, আমি কোথাও যাব, আমি মানুষের সাথে মোলাকাত করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা কী ছিল একটু যদি জানার চেষ্টা করি, আর সেই মোতাবেকই আমি যদি কাজটা করি, তাহলে দেখা যাবে যে সওয়াবের ভাণ্ডার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এগুলোর জন্য আপনার মধ্যে, আমার মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। এটা হচ্ছে ইবাদতের আগ্রহ। এটা কি? সবাই বলে, এটা কি? ইবাদতের আগ্রহ। এটা আমাদের মাঝ থেকে বিলুপ্তির পথে। মসজিদে আসলে কিভাবে আমরা বের হয়ে যাব সেই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাই, আমরা মসজিদে থাকতেই পারি না। মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্য, তফাৎ নির্ধারণ করা হয়েছে, সেটা কি জানেন? এটা হচ্ছে, মুমিন যখন মসজিদে আসবে আর এখান থেকে বের হতে চাইবে না, আর মুনাফিক যখন মসজিদে আসবে সে ছটফট হতে থাকবে, যেভাবে করে মাছ পানি থেকে মাছ বের করলে ছটফট করে কিনা দেখছেন নি? পানি থেকে মাছ যদি, পুকুর থেকে, নদী থেকে মাছ যদি বের করেন তাহলে ছটফট করে কিনা? কারণ এটা ওর স্থান না। স্থান কোথায়? পানি। সেখানে গেলে আর কোনো কিছু পাওয়া যায় না। মুনাফিক মুমিনের মধ্যে তফাত করা হয়েছে। মসজিদে আসলে তাদের অবস্থা এমন হয়, কখন আমরা বের হব, কখন বের হব। আবার অনেকের আসলে সরি প্রয়োজন থাকে, কেউ হসপিটালে তার রোগীকে রেখে আসছে, কারো ঘরের মধ্যে বিমার রয়েছে, হতে পারে কোথাও কারো দাওয়াত রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে, নামাজ আদায় করেই যেতে হবে, নো প্রবলেম, যেতেই পারে। কিন্তু অধিকাংশ সময় আমাদের এটাই দেখবেন, যদি নিজের মধ্যে এটা অনুভব করেন, এটা আপনি আমি কাউকে দেখে বুঝতে পারবো না যে এ মনে ছটফট করতেছে, বোঝা যাবে না। এটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আমি মসজিদে আসলে আমাকে কি বাইরে যেতে মনে চায় বেশি, না এখানে থাকতে একটু সুকুন মনে হয়, দিলের প্রশান্তি মনে হয়, শান্তি অনুভব হচ্ছে, তখন আপনি মনে করবেন যে না, আপনি কি মুমিনের কাতারে আছেন, যে আমার মসজিদে আসলে শান্তি অনুভব হয়। দেখবেন যে মসজিদে আসছে, ঘুম চলে আসে, আসে কি না? গরম তারপরও ঘুমায়, ঠান্ডা তারপরও ঘুমায়, এর কারণ কি? এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এটা হচ্ছে সমস্ত পৃথিবীর চেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা এখানে রহমত বর্ষণ করতে থাকে। এখানে আরাম হবে না, হবে কোথায়? এখানে দিলের প্রশান্তি না হলে আর কোথায় হবে? আর কোথাও সম্ভব না, মসজিদেই আপনার দিলের প্রশান্তি। এজন্য আমাদেরকে মসজিদের সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে, ইবাদতের আগ্রহ বাড়ানোর জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, ইবাদতের প্রতি, রিয়াজতের প্রতি আমাদের মনোনিবেশ হতে হবে। সিলসিলে আলিয়া কাদরিয়া রাজাবিয়া এর মহান বুজুর্গ সৈয়দ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো নাম শুনছেন, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এনার জীবনী লেখা রয়েছে, অনেক বড় মাহফের আল্লাহর ওলি ছিলেন মারুফ কারকি রহমতুল্লাহ আলী। এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলেন যে আমি আজ রাতে একটি আশ্চর্যজনক বিষয় দেখেছি। তিনি রহমতুল্লাহ আলী জিজ্ঞাসা করলেন, কি দেখছ? আরজ করলেও যে আমার পরিবারের সদস্যদের মাছ খাওয়ার ইচ্ছা হলো, আমি বাজারে গেলাম, মাছ কেনে একজন কুলি শিশুকে সাথে নিলাম যেন সে মাছগুলো উঠিয়ে আমার সাথে নিয়ে যায়। সুতরাং সে আমার সাথে যেতে লাগলো। পথে যখন সে জোহরের আজান শুনল, তখন আমাকে বলল, জনাব, আপনি কি নামাজ আদায় করবেন না? যেন সে হঠাৎ আমাকে উদাসীনতার ঘুম থেকে জাগ্রত করে দিল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই নামাজ পড়ব, অবশ্যই আদায় করব। সে মাছের পাত্র মসজিদের বাইরে রাখলো এবং মসজিদে প্রবেশ করলো। আমি মনে মনে বললাম, এই শিশুটি মাছের পাত্র নামাজের জন্য উৎসর্গ করে দিল, তবে কি আমি মাছ উৎসর্গ করে দিতে পারবো না? সে নামাজ পড়তে লাগলো, এমনকি ইকামত হয়ে গেল। আমরা জামাত সহকারে নামাজ আদায় করলাম। যখন বাইরে বের হলাম, তখন দেখলাম যে ওই মাছের পাত্রটি যেখানে রাখা ছিল ওখানেই আছে। আমি ঘরে ফিরে গিয়ে এই ঘটনা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করলাম। তখন তারা বলতে লাগলো, এই শিশুকে আমাদের সাথে মাছ খাওয়ার দাওয়াত দিয়ে দিন। আমি যখন তাকে দাওয়াত দিলাম, তখন সে বলল, আমি রোজাদার, বাচ্চা ছোট, কিন্তু ইবাদতের প্রতি, রিয়াজতের প্রতি তার মনোনিবেশ দেখুন। আমি বললাম, তবে তুমি আমাদের এখানে ইফতার করো। সে বলল, আমি আপনার দাওয়াত কবুল করলাম, আপনি আমাকে মসজিদের পথ দেখিয়ে দিন। আমি তাকে পথ দেখিয়ে দিলাম, তখন সে মসজিদে গিয়ে বসে গেল। যখন আমরা মাগরিবের আজা নামাজ আদায় করে নিলাম, তখন আমি তাকে বললাম, এবার আমাদের ঘরে চলুন। সে উত্তর দিল, ঈশার নামাজ পড়ে যাব। ঈশার নামাজ পর তাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। সেখানে তিনটি কক্ষ ছিল, একটি আমার এবং আমার স্ত্রীর, অপরটিতে আমাদের 20 বছরের পঙ্গু মেয়ে ছিল, পঙ্গু মেয়ে 20 বছরের, এবং তৃতীয়টিতে আমাদের মেহমান ছিল। রাতের শেষ প্রহরে হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল। আমি জিজ্ঞাসা করলাম, কে? আওয়াজ দিলাম, কে? তখন আওয়াজ এলো, আমি আমার অমুক কন্যা। আমি বললাম, সে তো 20 বছর ধরে পঙ্গু। কয় বছর ধরে পঙ্গু? 20 বছর ধরে পঙ্গু, এবং সে ঘরে পড়ে থাকা একটা মাংসপিণ্ড। সে না হাঁটতে পারে, না চলতে পারে, যেখানে বসানো হয় সেখানেই বসে থাকে, সে কিভাবে ভালো হয়ে হাঁটবে? এ কথা শুনে ওই তার মেয়ে বলতে লাগলো, আমি আপনার সেই কন্যা, আপনি দরজা তো খুলুন। যখন আমি দরজা খুলে দেখলাম, সে তো একেবারে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে বলো যে তুমি কিভাবে আরোগ্য লাভ করলে? তখন সে বলল যে, আমি যখন আপনাকে এই মেহমানের উত্তম আলোচনা শুনলাম, তখন মনে হলো আল্লাহ তাআলার নিকট তার ওসিলা দেই, তিনি যেন আমার কষ্ট দূর করে দেন। সুতরাং আমি আরজ করলাম, হে মহান রব তাআলা, তোমার দরবারে আমার এই মেহমানের সাদাকা, মেহমানের মহত্বের সাদাকা আমার কষ্টকে দূর করে দাও এবং আমাকে নিরাপত্তা দান করো। এই দোয়া করতেই আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, যেমনটি আপনি আমাকে দেখছেন। আমি আমাদের মেহমানের ঘরের দিকে গেলাম, তবে সে ঘরে ছিল না। দরজা এলে দেখলাম তাও বন্ধ। এ কথা শোনার পর মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, হ্যাঁ, আসলেই আউলিয়া ইকরাম রহিমাহুল্লাহ সালামের মধ্যে ছোট বড় সবাই থাকে। ওলিয়া আল্লাহদের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যিনি হন, তিনি ছোট হয়ে থাকেন, আবার বড় হয়ে থাকেন, কোনো ভেদাভেদ নাই। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মায়ের গর্ব থেকেই আল্লাহর ওলি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বর্ণনাকৃত ঘটনাতে যেমনটি জানা গেল যে নেককার লোকদের ওসিলা দিয়ে দোয়া কবুল করলে দোয়া কবুল হয়, নেককার লোকদের ওসিলা দিয়ে দোয়া করলে, তেমনি ওই যে বাচ্চাটি যিনি আল্লাহর পরহেজগার বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, তার নামাজের আগ্রহ দেখুন, তার ইবাদতের আগ্রহ দেখুন, আল্লাহু আকবার, তিনি কর্ম ছেড়ে দিয়ে নামাজকে প্রাধান্য দিলেন। আজানে আওয়াজ শুনতেই শুধু নিজে নামাজে চলে গেলেন না, বরং সাথের ব্যক্তিকেও নামাজে নিয়ে গেলেন। আফসোস আমাদের জন্য, শতকোটি আফসোস। আমরা যতই প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে দূরে সরে আসছি, আজকের কমবেশ 1500 বছর হয়ে গিয়েছে, যতই আমরা দূরবর্তী হচ্ছি, কেয়ামতের নিকটবর্তী হচ্ছি, আমরা ততই নামাজের বিষয়ে উদাসীন হচ্ছি, ইবাদতের বিষয়ে উদাসীন হচ্ছি, রিয়াজদের ব্যাপারে উদাসীন হচ্ছি, রোজার ব্যাপারে উদাসীন হচ্ছি, অর্থাৎ ইবাদত থেকে আমরা দূরে চলে যাচ্ছি, ইবাদতের প্রতি আমাদের মনোনিবেশ নেই। আজ আমাদের কানেও আজানের আওয়াজ আসে কিন্তু আমাদের কাজে ব্যস্ত করে দেয়। আমরা নামাজকে বলি আমার কাজ আসে, কাজ করে নেই, দেখবেন আজান হচ্ছে, নামাজ হচ্ছে, মসজিদের সামনে দিয়ে মানুষ হাঁটাচলা করছে। এরা কি মুসলমান নয়? এদের কি জ্ঞান নেই যে নামাজ আমাকে পড়তে হবে? এদের কি জানা নেই যে আমার উপর আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন? নিশ্চয় জানা রয়েছে। রমজান মাস আসলে করোনাকালীন সময়ে আপনি সরকারের হুকুমে প্রত্যেকটা দোকানকে বন্ধ করে দিলেন, না পর্দা লাগিয়েছেন না কিছু লাগিয়েছেন, পুরো ঝাপ বন্ধ, কারণ পুলিশ এসে আপনাকে জরিমানা করে দিবে। আর মহান রব তাআলা আপনাকে আমাকে হুকুম দিয়েছেন রমজানে বাইরের সকল দোকানপাট বন্ধ রাখতে হবে, খাবার খাওয়া যাবে না, কিন্তু আপনি ঝুপটি মেরে পর্দা লাগিয়ে এর মধ্যে বসে খাবার খাওয়াচ্ছেন। কোথায় গিয়েছে আল্লাহ তাআলার ভয়? কি জবাব দিব আমরা আল্লাহ পাকের দরবারে? চক্ষু বন্ধ হলে আমাদের কি জবাব থাকবে? কোনো জবাব নেই। আমাদের ঈমান চেতনা নিয়ে আসতে হবে। আমাদের ঈমান কমজোর হয়ে গিয়েছে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমের উপর বেপরোয়া হয়ে গেছে, কোনো কিছু নেই। ইবাদতের আগ্রহ দেখুন, যেখানে তার উচিত ছিল রমজানে রোজা রাখা, সেই রোজাকে তরক করে দিচ্ছে। অথচ বলা হচ্ছে একটি রোজা কেউ যদি জেনে বুঝে কাজা করে, পুরা জিন্দিগিতেও যদি সে রোজা রাখতে থাকে, এই একটা রোজার সমমূল্য হতে পারে না। চিন্তা করে দেখুন, আমরা জীবনে কত রোজা কাজা করেছি, আজকের পেটটা খারাপ, রোজা ভেঙে দিয়েছি, একটু ডায়াবেটিসের রোগী, ডাক্তার কি বললো না বললো, রোজা ছেড়ে দিয়েছি, একটু গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রেখে তো কেবল দেখুন যে আপনার কি অবস্থা হয়। অনেক আল্লাহর বান্দা আছে গ্যাস্ট্রিকের সমস্যা, খাবার সোডা খেতে হয় যখন পেটে ব্যথা উঠে, রমজান মাসে তার কোনো সমস্যা হয় না, আছে কি নাই? ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, আছে কি নাই? আছে। কিন্তু আপনি আমি এই জিনিসগুলো বুঝি না, ইবাদতের আগ্রহ আমরা হারিয়ে ফেলেছি, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ নেই, আমাদের দুনিয়া কামাইয়ের প্রতি আগ্রহ, আখিরাতের প্রতি আগ্রহ নেই, কবর হাসরের চেতনা আমাদের মধ্যে নেই। থাকলে কি এই কাজগুলো করা যায়? থাকলে কি আমরা এতটা নির্ভয় হতে পারি? থাকলে কি আমরা কমপক্ষে এতটা তো হওয়ার কথা না, বেপরোয়া হওয়ার কথা, একেবারে আমরা বেপরোয়া হয়ে গিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে ইবাদতের প্রতি আমাদের কি করতে হবে? আগ্রহ বাড়াতে হবে। মহান রব তাআলা নামাজ যারা কাজা করবে, এই নামাজ কাজা করা কবিরা গুনা। নামাজ কাজা করা কি? কবিরা গুনা। আর কবিরা গুনা হলে তওবা ছাড়া মাফ হয় না, আপনাকে তওবা করতে হবে। এবং তওবার মূল তিনটি ভিত্তি রয়েছে, স্তম্ভ রয়েছে। আপনি একটা বাড়ি যদি তৈরি করতে চান, তাহলে তার চারপাশে মাঝখানে খুঁটি দিতে হয় কিনা? বেসমেন্ট তৈরি করতে হয়, বেস তৈরি করতে হয়। বলে আরে বিল্ডিংয়ের অর্ধেক টাকা তো নিচেই দিয়ে দিলাম, মাটির নিচেই, বলে কি বলে না? তো তওবারও কিছু মূল ভিত্তি রয়েছে, তিনটি ভিত্তি রয়েছে। যদি তিনটি ভিত্তি যদি না হয়, তাহলে আপনার তওবা কবুল হবে না। তওবার তিনটি ভিত্তি কি? নাম্বার এক, আপনি যে গুনাহ করেছেন এই গুনাহকে তসলিম করা, গুনাহকে নিজে মনে করে যেটা গুনাহ, আসলে এটা গুনাহ, গুনাহ মনে করা। আমরা তো এখন গুনাহকে গুনাহ মনে করি না, এখন বলতে শোনা যায় আরে সত্যের কি এখন ভাত আছে নাকি, মিথ্যা ছাড়া কোনো কথা হয় না, মাছ বাজার যাবেন তো মিথ্যা, কাপড় বাজার যাবেন মিথ্যা, প্রত্যেকটা কার্য করাবে মিথ্যা আর মিথ্যা, বলে এছাড়া উপায় নাই, মিথ্যা কথা না বলে নাকি বেচা কিনেই হয় না, এগুলো সত্য কথা হতে পারে? এটা আমাদের ইমানের কমজোরি। এটা সত্য মুক্তি দেয়, সত্যের পক্ষে ইসলামের অবস্থান, সত্যকে যিনি আঁকড়ে ধরবে তার দু জাহানের তরি পার হয়ে যাবে। তো নাম্বার ওয়ান কি রয়েছে? নিজের তওবাকে কবুল হওয়ার জন্য তিনটি ভিত্তির একটি ভিত্তি হচ্ছে আপনার যে গুনাহ করেছেন, গুনাহকে স্বীকার করা, যে আমি গুনাহ করেছি, অপরাধকে স্বীকার করা, এই আমার অপরাধ। নাম্বার দুই, অনুতপ্ত হওয়া, এই গুনাহটা যে হয়েছে আপনি স্বীকার করলেন, এখন আপনাকে কি করতে হবে? অনুতপ্ত হতে হবে যে আমার থেকে গুনাহ হয়েছে, আল্লাহ আমি অনুতপ্ত। নাম্বার তিন, এই গুনাহ ভবিষ্যতে না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা। এই তিনটি ভিত্তি যদি আপনার তওবার সময় থাকে তাহলে মনে করতে হবে তওবা কবুলিয়াতের কাছাকাছি যাচ্ছে। এখন এই কবুল হয়েছে কেমনে বুঝবেন? আপনি গুনাহ করেছিলেন, এখন এই গুনাহটার তওবাও করলেন, এখন কবুল হলে কেমনে বুঝবেন? বুজুর্গানে কিরাম ইরশাদ করেন, তওবা কবুল হওয়ার প্রথম যে ধাপ, এই ধাপটা হচ্ছে পরবর্তীতে যেই গুনাহ থেকে তওবা করেছেন সেই গুনাহটা আপনার থেকে আর সংগঠিত হবে না। বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে হবে যে আপনার তওবাটা কি হয়েছে, কবুল হয়েছে। আপনি কোথাও দরখাস্ত দিয়েছেন অফিসের মধ্যে, দরখাস্তটা যে ওখানে দিয়েছেন থানায় হোক অথবা কোনো মন্ত্রণালয় হোক, একটা রিসিপ্ট কপি দেয় কিনা, স্মারক নাম্বার লেখা থাকে কিনা, যারা দিয়েছেন তারা জানেন, থাকে কিনা? এর মানে হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনটা অমুক দরবারে কি অমুক জায়গায় কি দিয়েছেন, জমা দিয়েছেন স্মারকলিপি। পরবর্তীতে এইটা নিয়ে যখন আপনি দেখাবেন তখন কর্মকর্তারা স্মারক নাম্বারটা দেখে তারা কি এটা খুঁজে বের করে, করে কি না? তো এই যে অ্যাপ্লিকেশন আপনি করলেন, কবুল হওয়ার মাধ্যম হচ্ছে, স্মারক নাম্বার হচ্ছে যে আপনার এই ভবিষ্যতে গুনাহটা আর হবে না। আপনি মিথ্যা কথা যদি বলেন তাহলে বুঝতে হবে যে আপনি আর কি মিথ্যা কথা ভবিষ্যতে আর করবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে তওবার একটা মূল ভিত্তি। এই তওবার তিনটি মূল ভিত্তি রেখে আপনি যখন তওবা করবেন তখন আল্লাহ তাআলার দরবারে এই তওবা কবুল হবে। এভাবে তওবা করতে রাজি আছি আমরা? এখন কেউ যদি মনে করেন গুনাহ তো হয়ে গেছে, তওবা এখন করে নেই অথবা পরে করে নিব, গুনাহ করার সময় কেউ যদি এই কথা স্মরণ রাখে, নামাজ আদায় করলো, নামাজ কাজা করলো, এখন সামনে মনে করেন আসরের নামাজ হবে, এখন কেউ আসরের নামাজ কাজা করে ফেলবে, বলবে কি আমি তওবা করে নিব না আর পরেও নিব না, তাহলে সেজন আল্লাহ তাআলার সাথে ঠাট্টা মস্কারি করলো। আর অনেক বুজুর্গানে কেরাম বলেন, তাফসির কারকগণ বলেন, এটা কুফুরির দিকে নিয়ে যায় আল্লাহর সাথে ঠাট্টা করা। মিথ্যা বলছেন, কুদৃষ্টি দিয়েছেন, অন্যান্য কাজ করেছেন, গুনাহের কাজ করেছেন, গুনাহে কবিরা করেছেন, মুসলমানের দিলে কষ্ট দেয় এটাও কবিরা গুনাহ, এই কাজগুলো যে করেছেন এখন তওবা করছেন যে আরে তওবা করে নিব নে, আর একটু বড় হয়ে নেই তওবা করে নিব নে, একটু বিরুদ্ধ হয়ে নেই তওবা করে নিব নে, হজ করে একবারে তওবা করে আসবো নে, আছে কি না এই সমাজের মধ্যে? যদি করে বলা এটা নামাজ পড়তে আসেন, দাড়ি রাখেন, লেবাস পোশাক পরেন, আরে মেয়ে বিয়ে দেই নেই, আরে আগামী বছর হজে যাব, হজ করে এসে তারপরে একবারে শুরু করব, হজে যেতে পারবেন কি পারবেন না এর কোনো গ্যারান্টি আছে নাকি? এখান থেকে উঠতে পারবো কি পারবো সেটা কি গ্যারান্টি আছে নাকি? আমি বয়ান শেষ করতে পারবো কি পারবো না আমার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই তো। যখন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক চলে আসতে পারে, মালাকুল মউত যার নিকট আসবে তখন কি আপনাকে চা পান করার কোনো সময় দিবে নাকি? আপনাকে কোনো সময় দিবে যে ব্যবসায়ের কাজটা একটু হিসাবটা কমপ্লিট করে নেই, ক্লোজ করে নেই, দিবে নাকি আপনাকে? না, কঠিন কালেও সম্ভব না। মালাকুল মউত যখন আসবে, যখন সময় হবে যে শ্বাস গণনা শুরু হয়ে যাবে, সাথে সাথে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। এখনো কিসের চিন্তায় ব্যতিব্যস্ত রয়েছি, কার চিন্তা করছি? যারা সন্তানকে রেখে ইন্তেকাল করে যায় তাদের সন্তান কি লালিত পালিত হয় না? যাদের স্ত্রীকে রেখে ইন্তেকাল হয়ে যায় তার স্ত্রী কি লালিত পালিত হয় না? হয়। আমরা কার জন্য ইবাদতকে ছেড়ে দিয়েছি, কার জন্য ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলেছি? অথচ কোরআনে পাকের মধ্যে এসেছে, অতপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ যারা থাকবে এলো, তারা নামাজগুলো নষ্ট করেছে এবং নিজের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অবিলম্বে তারা দোজকের মধ্যে গাহ্য নামে জঙ্গলে যাবে। এমন একটা জঙ্গল যেখানে উত্তপ্ত হয়ে যাবে, সেই স্থানে বেনামাজিদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এজন্য আমাদেরকে ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করার মানে হচ্ছে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, আপনি মসজিদেও যেভাবে নামাজ পড়বেন, লোক সম্মুখেও যেভাবে নামাজ পড়বেন, একাকিত্বভাবে নামাজ সেভাবে পড়বেন। আমাদের অবস্থা, একাকী নামাজ পড়লে কেমনে আমরা সিজদা দেই রুকু দেই জানা নেই, কিন্তু নামাজিদের মধ্যে মুসল্লিদের সামনে আসলে খুব পরিপাটি হয়ে নামাজ পড়ি। দ্বৈত নীতি চলবে না, একভাবে এক সময় নামাজ পড়বেন। ইবাদতের আগ্রহ নিজের মধ্যে সৃষ্টি করে যখন আপনি এই কাজগুলো করবেন, দেখবেন আপনার এই যে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে শুধু দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার নিকট চলে আসবে। কেননা নামাজের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের বারাকাত রেখেছেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার ঘরোয়া পেরেশানি দূর রেখেছেন, নামাজের মধ্যে স্বামী স্ত্রীর যে মনোমালিন্য থাকে এগুলো দূর রেখেছেন। আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যেই আল্লাহ তাআলা সকল কিছু দান করেছেন। পড়বো নামাজ ইনশাল্লাহ, কারা কারা পড়বো? সবাই ইনশাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। যারা পিছনে নামাজ কাজা করেছেন এই নামাজগুলো আপনাকে আদায় করে দিতে হবে, উমরি কায়জা আদায় করবেন, কাজা নামাজ আদায় করবেন। কেননা তওবার যে মূল ভিত্তি তিনটা রয়েছে এর মধ্যে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যেগুলো আপনার হক তালাফি করেছেন, কোনো মুসলমানের টাকা আপনি আত্মসাত করেছেন, জমির আইল ঠেলে নিয়েছেন, হ্যাঁ সীমানাটা ওদিকে দূরে সরাই দিছেন, আছে কি নাই সমাজের মধ্যে? আছে না? মানুষের মনে কষ্ট দিয়েছেন, নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন, তো এই কাজগুলো আপনাকে আদায় করতে হবে। রোজা যেগুলো আছে এগুলো কাজা আদায় করতে হবে, নামাজও কাজা আদায় করতে হবে, কারো মাল সম্পদ আত্মসাত করলে সেগুলো আপনাকে দিয়ে দিতে হবে, না দিতে মাপ চেতে হবে, কারো অন্তরে কষ্ট দিলে সেটাও আপনাকে মাপ চাইতে হবে, তারপর গিয়ে আপনার এই তওবাগুলো কবুল হবে, ক্লোজিং হবে, ফাইল ক্লোজ হতে থাকবে, আস্তে আস্তে একটা একটা ফাইল ক্লোজ হবে, আর দেখবেন আপনার অন্তরের মধ্যে কি হবে, প্রশান্তি অনুভব হবে আপনার মধ্যে। যখন ইবাদতে আগ্রহ বাড়তে থাকবে আপনার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন। পাঁচ ওয়াক্ত নামাজই বানা, ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা, আফিয়াতওয়ালা দীর্ঘ জিন্দিগি আমাদের নসিব করুন। আমাদের পিতা মাতা যে ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিক। আপনার পিতা মাতা মুরব্বিন ইকরাম যে ইন্তেকাল করেছেন আপনাদের প্রতি চেয়ে আছে, আজকের সন্তান আমাদের প্রত্যেকের ঘরে যারা একটু অ্যাবিলিটি আছে, যাদের অ্যাবিলিটি নাই তারাও চেষ্টা করে ঘরে গোস্ত পাকাবে, স্পেশাল কিছু পাকানো হয়, কিন্তু আপনি ঘরের মধ্যে স্পেশাল পাকালেন আপনার মরহুম পিতা মাতার জন্য কি করলেন? এই মরহুম পিতা মাতার জন্য এতটুকু করবেন, আপনি 10 টাকা দান করে দেন মসজিদে, তাদের জন্য একটু দোয়া করেন মাগফিরাতের জন্য, এগুলো তাদের কাজে আসবে, এবং পিতা মাতার জন্য দোয়া করার বদৌলতে আল্লাহ তাআলা আপনার পরিবারের প্রতি, আপনার রিজিকের প্রতি বরকত দান করে দিবে, আপনার বয়সের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
দাও ইখলাসে মুন মুরিয়া।